রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বাআদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, পবিত্র জুমার দিনে যে ব্যক্তি আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারি তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনানোর চেষ্টা করব আপনাদেরকে। আর সাথে সাথে আজকের অনুষ্ঠানেও একটি বিষয় রেখেছি আমরা আলোচনা করার জন্য, কিছু মাদানী ফুল দেওয়ার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। বিষয় কি নিয়েছি তাও জানাবো আপনাদেরকে। দর্শক, যে যেখানে আছি আমরা কিছু ভালো নিয়ত করে নিই আর আমরা কারি সাহ থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآبَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ أَمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ.
ما شاء الله ما شاء الله. امرا قرآن پاکر 30 پارا تھے সুরা তেলাওয়াত শ্রবণ করলাম আমাদের শোয়েব আত্তারি ভাই থেকে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি সুরা, আর এর অর্থ, এর তর্জমা যখন আপনারা পড়বেন আপনাদের কাছে আশা করি আরও ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছি, কখনো কখনো হাদিসে মোবারাকার মধ্যে এবং কখনো আবার আউলিয়ে কেরামের যে বাণীসমূহ রয়েছে এর মধ্যে কিছু কথা পাওয়া যায় যেগুলো আমাদের জন্য নসিহত, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য কিছু অর্জন করার বিষয় হয়ে থাকে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন এমন যুবক ছিল যার প্রশংসা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন, তার ইবাদতের প্রশংসা। এত ইবাদত তার ছিল, এত নফল নামাজ সে পড়ত, রোজা রাখত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার প্রশংসা করতেন ওই যুবকের। একদিন সে কোনো মহিলার ধোকায় পড়ে গেল, শয়তানের ধোকায় পড়ে ওই মহিলার পরামর্শ নিয়ে সে খারাপ কাজের জন্য চলে গেল। যখন সে কোনো ঘরের মধ্যে উপস্থিত হলো, তখন তার কোরআনে পাকের ওই আয়াতের কথা স্মরণ এসে গেল, মুমিনদের জন্য ওই সময় কবে আসবে, আল্লাহর ভয়ে তারা কম্পিত হবে। যখন এই আয়াতে কারিমা তার মনে পড়ে গেল, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপরে তার বাড়িতে খবর গেল, বাড়ির মানুষজন আসলো, তাকে বাড়িতে নিয়ে গেল। যখন তার হুঁশ ফিরল, তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, তুমি অজ্ঞান হওয়ার কারণ কি? সে আবার ওই আয়াতের কথা স্মরণ করলো কি আমার এই আয়াতে কারিমার কথা আমার স্মরণে এসেছে, এই জন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছি। এরপর আবারও যখন এই আয়াতে কারিমার কথা সে তার বাবাকে বলতে গেল, আবার অজ্ঞান হয়ে গেল। এভাবে করে কয়েকবার অজ্ঞান হওয়ার পরে ওই যুবক ছেলেটি ইন্তেকাল করলো, মারা গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে সংবাদ পৌঁছালো যে ওই যুবক ছেলেটি মারা গেছে, আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ব্যাপারে প্রশংসা করতেন, এই ছেলের ইবাদত, এই ছেলের রিয়াজত কত উত্তম। ফারুক আজমের কাছে যখন এই সংবাদ পৌঁছালো কি এই যুবকটা মারা গেলেন, তখন তিনি তার কবরস্থানের পাশে গিয়ে ওই যুবককে, ওই কবরকে সম্বোধন করে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে তার কলিজা ফেটে যায় বা সে মারা যায়, তবে আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করবে। তো ওই যুবক কবর থেকে আওয়াজ দিল, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন তা পূর্ণ করেছেন, আল্লাহ তাআলা আমাকে দুইটি জান্নাত দান করেছেন।
সুবহানাল্লাহ।
এক হাদিসে মোবারকা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর যে বাণী, আর তিনি যুবককে সম্বোধন করলেন, এখানে অনেকগুলো বিষয়। এক তো আমিরুল মুমিনিন কেমন ব্যক্তি ছিলেন, জমিনের উপর থেকে কবরবাসীকে সম্বোধন করলেন, আল্লাহ তাআলা তো ঘোষণা করেছেন তার ভয়কারীদেরকে আল্লাহ তাআলা দুটি জান্নাত দান করবেন, আর সে কবরবাসী কেমন ছিল, সে কবর থেকে উত্তর দিল, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, যা ওয়াদা করেছেন আল্লাহ তাই পূর্ণ করেছেন, আল্লাহ আমাকে দুটি জান্নাত দান করেছেন। এখন এই দুটি জান্নাত কাদেরকে দেওয়া হবে, আর কোন কোন ব্যক্তিদেরকে বলা হয়, বা দুই জান্নাতের অধিকারীও একজন সাহাবিকে বলা হয়, আমরা ইনশাআল্লাহ তাআলা এ বিষয়ে শুনব। একটি তো আমি শুনালাম, বাকি আমাদের নূর হোসেন ভাই থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা অনেক সময় বলি দুই নূরের অধিকারী, বা দুটি নূর যার কাছে ছিলেন যে দুই নূরের অধিকারী হয়েছেন, বা দুই নূরের অধিকারী যাকে বলা হয়, ইনশাআল্লাহ তাআলা ওই মহান ব্যক্তি সম্পর্কে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। দুনিয়া মে হরাফত সে বচানা মৌলা, উকবা মে না কুছ রঞ্জ দিখানা মৌলা, উকবা মে না কুছ রঞ্জ দিখানা মৌলা, আর বেঠু ও جو در پاک پیمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا پر صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. ہے خالق و مالک رب موہان ہے خالق و مالک رب موہان سبحان اللہ سبحان اللہ تمی سرشتہ ہمارا بھی بندہ تمہار تمی سرشتہ ہمار آمی بندہ تمہار سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ. مورا بھیکاری تمی داتا مورا بندہ تمی مولا مورا بندہ تمی مولا گھیرے آچھے تمہار دا یا دنیا مکھا پیکی تو مارف کے بادشاہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ. مورا پاپ کری تمی معاف کرو مورا ظلم کری تمی دایا کرو مورا ظلم کری تمی دایا کرو گھیرے آچھے تمہار دا یا دنیا گھیرے آچھے تمہار دا دنیا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ شاہ جو کری تمی گوری بے شاہ یک تمی آ شاہر شاہ یک تمی آ شاہر شبر تارے تاب دار کھولا شبر تارے تاب دار کھولا মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গাফার তুমি, মোরা পাপী গাফার তুমি, গুনাহগারের প্রতি কতই না দয়া, গুনাহগারের প্রতি তোমার দয়া, সুবহানাল্লাহ। এই সালিক অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে রাজি, শূন্য আমল না মানিয়ে রাজি, কর দান ক্ষমা নবীর সিলাই, কর দান ক্ষমা নবীর সিলাই,
মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। তো আজকের যে বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, দুটি জান্নাতের অধিকারী কারা, আলোচনা শুনব, শিখব কিছু ইনশাআল্লাহ তাআলা, আর নিজে আমল করারও চেষ্টা করব। আজকে আমাদের সাথে নূর হোসেন ভাই রয়েছেন, নূর হোসেন ভাইকে মোবারক জানাই।
খের মোবারক আপনি।
আমিন আমিন। আজকের যে বিষয় একটা শুনতে পেয়েছেন, দুইটি জান্নাতের অধিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় হাদিসে মোবারকার মধ্যেই কখনো মেয়ের ব্যাপারে বলেছেন, যার ঘরে দুটি মেয়ে সন্তান সে শরিয়ত মোতাবেক লালন পালন করে ভালো একটি পাত্রের কাছে
করতে পারে,
জি, তাদেরকেও রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন। এভাবে করে অনেকগুলো হাদিসে মোবারকা পায় বিভিন্ন দিক থেকে বলেছেন। শুরুতে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, সকলকে মোবারক। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, অনেক বড় হেসান, মাদানী চ্যানেলের মাধ্যমে মাশাআল্লাহ রহমতের সময় যখন আল্লাহ তাআলার রহমত বিশেষভাবে বর্ষিত হয় নেকির উদ্দেশ্যে, মাশাআল্লাহ আমরা মাদানী চ্যানেলের মধ্যে আপনাদেরকে কিছু মাদানী ফুল দেওয়ার সৌভাগ্য অর্জন করি, আর আপনারা যারা আমাদের সাথে বসে দেখেন তাদেরও নেকির অর্জন করার সৌভাগ্য হয়। মাশাআল্লাহ প্রতিটা দিনই আমাদের রহমত পূর্ণ প্রভাতে কোনো না কোনো বিষয় থাকে। আজকের বিষয়টিও খুব সুন্দর মাশাআল্লাহ, আলোচনার দিক থেকেও মাশাআল্লাহ যদি আমরা শ্রবণ করতে পারি আমাদের অন্তর খুশিতে পরিপূর্ণ হবে। আজকের বিষয় রাখা হয়েছে দুই নূরের অধিকারী অথবা দুই জান্নাতের অধিকারী। তো জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বিশেষ বিশেষভাবে দিয়েছেন বিশেষ বিশেষ মুহূর্তে। আর এমনি তো যারা বিশেষত দশজন সাহাবি রাসূল
আশারায়ে
মুবাশশারা যারা রয়েছেন তাদেরকে তো আল্লাহ রাসূল বলেছেনই যে আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, এভাবে করে দশজন সাহাবিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। জাকির ভাই, একটা বিষয় হচ্ছে যে আমলের মাধ্যমে জান্নাত অধিকারী করা, আল্লাহ রাসূলকে সন্তুষ্টির মাধ্যমে জান্নাত অধিকারী করা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মাধ্যমে জান্নাত হাসিল হয়, আর সেটা হচ্ছে আজকের যে বিষয়ের সাথে সম্পৃক্ত, যে দুই নূরের অধিকারী, দুই জান্নাতের অধিকারী, যিনি, যার আলোচনা অনেক দর্শক শ্রোতা হয়তো বা আমাদের বিষয়ের সাথে পরিচিত রয়েছেন অথবা জানেনও মাশাল্লাহ, তো যার কথা আমরা বলতে চাচ্ছি তিনি আর কেউ নয় যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কিতাবের মাধ্যমে সাব্যস্ত হয়েছেন, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নূরের দুই জান্নাতের অধিকারী করেছেন, ঘোষণা দিয়েছেন। এছাড়াও আমিরুল মুমিনীন হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য উপাধি রয়েছে, যেমন ওনার উপাধি রয়েছে জামিউল কোরআন, কোরআনের সংকলনকারী। এরপর বলা হয়েছে কামিলুল হায়া ওয়াল ঈমান, অর্থাৎ লজ্জা ও ঈমানের পরিপূর্ণ।
আহা সুবহানাল্লাহ,
এটা অনেক বড় লাকাব, অনেক বড় উপাধি। এরপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে সাইয়েদুল আসকিয়া, দানশীলতার সর্দার বলা হয়েছে যাকে। তো ইনার দানশীলতার যদি আলোচনা হয় না, পুরো একটা এপিসোড চলে যাবে আমাদের, শুধু একটা এপিসোড না, যে ওনার দান বৈশিষ্ট্য উনি নিজেই, ইনার মতো করে আর কেউ বিরল হয় না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে লকাবগুলো, কিন্তু বিশেষত যেই লকাবের প্রসিদ্ধ যেই উপাধি তার প্রসিদ্ধতা রয়েছে সেটা হচ্ছে জুন্নুরাইন, দুই নূরের অধিকারী, দুই জান্নাতের অধিকারী। কিতাবের মধ্যে এসেছে যে এই উপাধিটি অধিক প্রসিদ্ধ হওয়ার কারণ এটাই যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একের পর এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শাহজাদি, দুইজন নূরওয়ালা শাহজাদিকে তিনি বিবাহ করেছেন।
সুবহানাল্লাহ,
একজন হচ্ছে হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই শাহজাদিকে বিবাহ করার কারণে তাকে জুন্নুরাইন, দুই নূরের অধিকারী বলে উপাধি দেওয়া হয়েছে।
সুবহানাল্লাহ,
তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই জানি তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলাম ধর্ম গ্রহণ যে বিষয়টি এসেছে, ইনাকে ইনফিরাদি করেছিলেন, নেকির দাওয়াত দিয়েছিলেন আমিরুল মুমিনীন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ,
এখান থেকেও আমাদের জন্য শিক্ষা যে নেকির দাওয়াতের বিষয়ে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের মধ্যে আমরা বিশেষত যে সকল অনুষ্ঠানই করি আমাদের উদ্দেশ্য থাকে নেকির দাওয়াত, নেকির দাওয়াতের বিষয়, যেটা অনুপ্রেরণা আমাদের সাহাবাই কেরাম থেকে, অনুপ্রেরণা আমাদের আউলিয়ায়ে কেরাম থেকে। তো যেই অনুপ্রেরণা দিয়েছেন সেদিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করেছেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন ধর্ণাঢ্য ব্যক্তি, তিনি তো একজন বিনয়ী ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি যদি ইসলামের মধ্যে চলে আসে তো ইসলামের অনেক বড় খেদমত হবে। আজকে আমাদের সমাজের মধ্যে জাকির ভাই অসংখ্য ব্যক্তি রয়েছে যারা মার্জিত, যারা অনেক সুশীল সমাজের মানুষ, যারা খুব বিনয়ী প্রকৃতির, খুব ভালো প্রকৃতির, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তারা ধর্মের মধ্যে নাই, তারা ধর্মের যে শিক্ষা সে শিক্ষার মধ্যে নাই, কিন্তু তার মধ্যে ভালো ভালো কিছু দিক রয়েছে। এই মানুষটাকে যদি আমি ইসলামের দাওয়াত দিয়ে, নেকির দাওয়াত দিয়ে যদি ইসলামের ছায়াতলের মধ্যে নিয়ে আসি, নেকির কাজ যদি তার দ্বারা করাই, তাহলে দিন ইসলামের অনেক বড় খেদমত হবে। শুধু দিন ইসলাম এটা তো হবেই, পাশাপাশি এটা সমাজের খেদমত হবে, এটা দেশের খেদমত হবে। তো সাহাবায়ে কেরাম থেকে এটা আমাদের অনুপ্রেরণা যে নেকির দাওয়াত দেওয়া, সে যেই সেক্টরের হোক, সে হোক ধর্ণাঢ্য, সে হোক ব্যবসায়ী, সে হোক চাকরিজীবী, সে যে প্রশাসনের হোক না কেন, তাকে আমরা নেকির দাওয়াত দিই। তো আমিরুল মুমিন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত, দিনই খেদমতের মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলাম ধর্মের গ্রহণের পরের যে অধ্যায়টা, যে চ্যাপ্টারটা, এটা বড় কঠিন ছিল। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন শুধুমাত্র তার পরিবার পরিজন নয়, তার পুরো বংশের যে লোকেরা ছিল তার বিরুদ্ধে আচরণ করেন,
বিরোধিতা শুরু করেন।
তো বিরোধিতা এমন শুরু করেন যে বিশেষত তার উপর এমন অসন্তুষ্ট হন তার নিজের স্বয়ং চাচা, যার নাম ছিল হাকাম বিন আবিল লায়েস, যে এই ব্যক্তি ইনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত অসন্তুষ্ট হলেন যে তিনি বাধ্য হলেন তাকে রশি দিয়ে বেঁধে ফেলতে। অত্যাচার তো পর্যায়ক্রমে তার উপর চালাতে লাগলেনই, এমন অবস্থা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ রাসূলের যে কদমের মধ্যে জায়গা নেওয়ার কারণে তিনি এত রাগান্বিত হলেন, তাকে রশি দিয়ে বেঁধে তাকে বলতে লাগলেন যে তুমি তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছো, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরাও তোমাকে ছাড়বো না। তো ওই যে কঠিন মুহূর্ত, এটা কিন্তু চারটিখানি কথা না, কে বলছে, আপন চাচা বলছে, কে বিরোধিতা করছে, আপন পরিবার পরিজন, মানুষের লোকেরা, ঘরের মানুষরা বিরোধিতা করছে, আজকে এখান থেকে শিক্ষা রয়েছে আমাদের। তো ওই মুহূর্তে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে চাচা যান শুনেন, আমার দুনিয়া ত্যাগ করতে পারবো, আমি দুনিয়া থেকে বিদায় হতে পারবো, আপনি আমাকে শেষ করে ফেলতে পারবেন, কিন্তু আমি ধর্ম গ্রহণ ছাড়বো না, আমি আমি ইসলামকে ছাড়বো না, আমি নবীর কদমকে ছাড়বো না, আমি নবীর দামানকে ছাড়বো না, এটাকে এমন সুদা আমি পান করেছি যে অমিয় সুদা, এটা কখনো এই স্বাদ বিনষ্ট হয়
না, জান্নাতের অধিকারী।
সুবহানাল্লাহ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানে ফুল দিয়েছেন যে যত কঠিন মুহূর্ত হোক না কেন, আজকে আমাদের সমাজের মধ্যে অভিযোগ এরকম রয়েছে যে যখনই কেউ সুন্নতের উপর আমলদার হয়, সুন্নতের নতুন নতুন হয়তো বা প্র্যাকটিস শুরু থেকে থাকে না, পরিবেশের গত কারণে অনেক ইসলামী ভাই আমাদের মাদানী মহলের মধ্যে যখন সম্পৃক্ত হয় তখন দাড়ি রাখার নিয়ত করে, দাড়ি রেখেও দেয় মাশাল্লাহ, তখন সর্বপ্রথম তার বাধা আসে তার পরিবার থেকে, তো ঘর থেকে। কেন? দিনই শিক্ষা না থাকার কারণে তার মা বাবা তাকে বারণ করে। কেন? তার বয়স কম, সোসাইটির অবস্থা ভালো না, সমাজের অবস্থা প্রেক্ষাপট ভালো না, তোমার দাঁড়িয়ে রাখা যাবে না। আফসোসের বিষয় হচ্ছে ইমানের দুর্বলতা, তখন আমরা পিছিয়ে হটে যাই। শিক্ষা হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে, যিনি এত ধর্ণাঢ্য বড় ব্যক্তি ছিলেন, যার কোনো কিছুর কমতি ছিলেন না, সেই ব্যক্তি যাকে এত অত্যাচার করা হলো, ঠিক সেই মুহূর্তে তিনি ইমানের দৃঢ়তার পরিচয় দিলেন, ইমানের মহত্ব দেখালেন, মুসিবতের সময়ও তিনি দেখালেন দুনিয়াবাসীকে যে যতই বিপদ আসুক না কেন ইসলাম থেকে পিছনে হাঁটা এখানে যাবে না।
নূর হোসেন ভাই, আমি তো বলবো আমাদের জন্য শিক্ষা গ্রহণ করার হাজারো মাদানী ফুল রয়েছে। জমানা দেখি, আমরা সময়টা দেখি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জমানায় ইসলাম গ্রহণ করেছেন সেই সময়টা দেখি, তার ডানে তার বামে তার সামনে আর পিছনে কতজন মুসলমান ছিল?
মাত্র তিনি ইসলামের মধ্যে চতুর্থ জন ছিল ইসলাম।
চিন্তা করি এবার, আর আমার ঘরে মুসলমান, আমার পাড়া প্রতিবেশী মুসলমান, আর এখানে মুসলমানিত্ব বজায় রাখার জন্য যদি কেউ দাঁড়িয়ে রাখে রাষ্ট্রীয়ভাবে নিষেধ নেই, নামাজ যদি কেউ ওপেন পড়ে রাষ্ট্রীয়ভাবে নিষেধ নেই, আর ওই জমানার কথা দেখি আমরা, ওপেনলি আজান দেওয়া নামাজ পড়া নিষেধ। সেই জমানায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে এমন পরিচয় দিলেন জগৎবাসীকে যে যদি শরীয়তের হুকুমগুলো পালন করতে গিয়ে যদি কোনো প্রকারের বাধা আসে তো সেখানে হার মানতে নেই, অর্থাৎ নিজেকে ছোট মনে করতে নেই, ইসলাম সত্য আর এটার উপর আমাকে আমল করতে হবে। আজ দেখুন কিছু উদাহরণ দেই আমি নূর হোসেন ভাই, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমরা জানি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন, দুইটি নূরের অধিকারীও করেছেন, আর এমনিতেই হয়ে গেছে পরিশ্রম তাকে, তাদের কোরবানি দেখি আমরা, তাদের পরিশ্রম দেখি, তাদের ত্যাগ দেখি ইসলামের জন্য কেমন ছিল। আজ আমরা ঘরে বসে আরামে ঘুমিয়ে ফজরের নামাজ কাজা করে জান্নাত হতে চাই, জিজ্ঞাসা করেন না কোনো এক মুসলমানকে পাবেন যে বলবেন না আমি ইবাদত করি না আমি আর জান্নাতে কেন যাব, এ কথা কেউ বলবে না, সবাই এটাই বলে ইবাদত করি আর না করি আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো জান্নাত দিয়ে দিবেন, জান্নাত পেতে চাই তো আমাকে সেই জান্নাতের কাজটাও তো করতে হবে। আমি যদি গাছ একটা রোপণ করি, ফলের গাছ, যে গাছই আমি লাগাই না কেন, যেই গাছ আমি রোপণ করব সেই ফল আমি পাবো, আর রোপণ যদি করি তিক্ত ফল আর আশা করি মিষ্টি ফল, কখনোই আমার দ্বারা সেটা সম্ভব নয়। এখন অনেকগুলো উদাহরণ এখানে চলে আসে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে, যদি কোনো ব্যক্তির পাও না থাকে না একটা পা নেই, তাকে জিজ্ঞাসা করেন গিয়ে তোমার বেঁচে থাকার কি আশা, বলে যদি একবার সব মানুষের মতো আমি হাঁটতে পারতাম এটা আমার আশা, কিন্তু সে জানে আমার পা নেই, তারপরও তার আশা কি আমি যদি হাঁটতে পারতাম সকল মানুষের মতো,
যতই নিয়ামত এনে দেন না কেন
একটা কমতি থেকে গেছে তার কাছে,
ঠিক আছে সে সেটাই বলবে আমাকে এটা পূরণ করে দাও।
কোনো ব্যক্তির চোখ নেই, আল্লাহ, সে চোখে দেখে না, বয়স এমন হয়ে গিয়েছে আপনার 50 বছর পার হয়ে গিয়েছে, জিজ্ঞাসা করুন এই বয়সে তো আপনার চোখে দেখেন না আপনার কি চাই কি দরকার, বলবে বাস সবাইকে একবার হলো দেখতে পারতাম, আমি কেমন দেখতে মানুষগুলো কেমন দেখতে সৃষ্টি জগৎ একবার দেখতে পারতাম, তার মধ্যেও এই দেখার একটা আশা আকাঙ্ক্ষা বেঁচে থাকার পরেও এমন একটা চিন্তা ভাবনা তার মধ্যে, যদি আমি দেখতে পারতাম। অনেক লোক আছে আল্লাহ আল্লাহ এলাকার মধ্যে যারা বড় লোক যাদেরকে বলি, যাদের টাকা পয়সা আছে বিল্ডিং আছে, তাদেরকে যখন গরিবরা দেখে তখন তারা ভাবে তাদের মতো বাড়ি গাড়ি থাকতো আমার, যারা আমি বলবো খ্যারের ঘরে যারা থাকে তারা ওই বিল্ডিং ওলাদেরকে দেখে আফসোস করে, যদি আমি ওই রকম বিল্ডিং এ থাকতে পারতাম, আর যারা ফুটপাতে থাকে রাত যাদের অতিবাহিত হয় তারা চিন্তা করে যদি এদের মতো খ্যারের ঘরেও থাকতে পারতাম এতটুকু জায়গা পেতাম, অর্থাৎ যার যার স্থান থেকে সে কিন্তু অপর ব্যক্তিকে দেখে অনুশোচনা করে, ইস আমি যদি তার মতো হতে পারতাম। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক উদাহরণ দুনিয়াবাসীর জন্য জগৎবাসীর জন্য, তিনি কাজ করেছেন, কোরবানি দিয়েছেন, ত্যাগ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে কত কষ্ট সহ্য করেছেন, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মোবারক থেকে জান্নাতি বলে ঘোষণা এসেছে। আমি আপনি আপনার আর আমার জন্য আল্লাহ তাবারক ও তাআলা যে হুকুম আহকামগুলো রেখেছেন আমরা পালন করি, চেষ্টা করি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা হয়তো সাহাবি তো হবে না কেউ, বর্তমান জমানায় কেউ সাহাবি হবে না, কিন্তু জান্নাতে যাওয়ার আশাবাদী যে আমরা সেটার ফলাফল আমরা একদিন না একদিন পাবো ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় নিয়ে আরো আলোচনা করব আমরা, একটি নাতের রসুল শুনি। আমাদের সোহেব ভাই আমাদের সাথে আছে, নাচ শোনাবেন ইনশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
তুমি কাছে ডেকে নাও না মদনী মদিনে বারে প্রেম সুধা পান করো না মদনী মদিনে বারে তুমি কাছে ডেকে নাও না মদনী মদিনে বারে প্রেম সুধা পান করো না মদনী মদিনে বারে 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 আমায় একটু দিদার দাও না মদনী মদিনে বারে সাল্লাল্লাহ মদনী মদিনে বারে হে নবী মদনী মদিনে বারে হৃদয় তোমার ঠিকানা হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে বারে 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 যখন হবে তোমার দিদার তখনই দেখাবে আমার আকা তখনই দেখাবে আমার আকা তখনই দেখাবে আমার আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী মদিনে বারে আমায় কাছে ডেকে নাও না আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে বারে শুধা পান করোনা মদনী মদিনে বারে মদনী মদিনে বারে ছেড়ে গেছে মোর প্রিয় বন্ধু স্বজন আকা ভুলে গেছে বন্ধু স্বজন হে নবী তুমি ভুলো না হে নবী তুমি ভুলো না মদনী মদিনে বারে আমায় কাছে ডেকে নাও না আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে বারে প্রেম শুধা পান করো না মদনী মদিনে বারে মদনী মদিনে বারে আমি যদি গুনাগার তব উম্মত আমি তোমার আকা তব উম্মত আমি তোমার তোমার চরণে রেখো না তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে 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 মদনী মদিনে ওয়ালে
ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা দর্শককে সময় মতো আজকের প্যাকেজও দেখাবো কিছু কলও নেওয়ার চেষ্টা করবো ফেসবুক পেজে যারা কমেন্টস করছেন তাও পড়ব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মরিয়মের 63 নম্বর আয়াতের মধ্যে জান্নাতের ব্যাপারে খুব সুন্দর ঘোষণা দিয়েছেন আল্লাহ ইরশাদ করেন এই সেই জান্নাত আল্লাহ বলেন এই সেই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্য থেকে মুত্তাকি জান্নাত
সুবহানাল্লাহ
কত সুন্দর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি তো বলবো বাবা মা যখন সন্তানকে বলে এই তোমার সেই সন্তান যে আমার চোখের শীতলতা এই সেই আমার সন্তান যার দ্বারা আমি সুনাম অর্জন করেছি এই সেই সন্তান কত আদর করে বলে না সন্তানের লেখাপড়া নিয়ে
গর্ববোধ করে
হ্যাঁ কর্ম নিয়ে সন্তানের সৌন্দর্য নিয়ে বাবা মা কি কত সুন্দর মানে খুশি প্রকাশ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন এই সেই জান্নাত এই জান্নাতের অধিকারী আমি তাদেরকে করব আমার বান্দার মধ্যে যারা মোত্তাকি যারা তাদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন খোদা ভীরু যারা তাদেরকে তাদের জন্য কত বড় সুসংবাদ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এই আয়াতে কারিমা থেকে নূর হোসেন ভাই বোঝা যায় যাদের ব্যাপারে আমরা শুনি আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে এরা জান্নাতের অধিকারী কাউকে বলেছেন দুই জান্নাতের অধিকারী কাউকে জান্নাত জান্নাতি বলেছেন ওই সকল ব্যক্তিরা মোত্তাকি ছিল মোত্তাকি ছাড়া
আপনি আমি আজকে মুসলমান নিজেকে দাবি করি সম্বোধন করি জান্নাতের আশা আকাঙ্ক্ষাও রাখি এখন পূর্বে যারা ছিলেন যারা আমাদের থেকে গত হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজকে যদি আমার বংশের পর্যন্ত দেখি আমি এখন বিষয়টা হচ্ছে তারা যে গিয়েছেন আজকে যাদের নাম স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লেখা যাদেরকে মানুষ জান্নাতি বলে স্মরণ করে যাদেরকে আল্লাহ আল্লাহর রাসূল জান্নাতি বলে দিয়েছেন তো ওই সকল ব্যক্তিও মুসলমান ছিলেন কিন্তু মুসলমানদের থেকেও তারা সুপারলেটিভ ছিলেন কি কারণে তারা এই জন্যই তারা মুত্তাকি ছিলেন তাদের অন্তরে খফে খোদা ছিল খোদা ভীতি সম্পূর্ণ তারা ছিলেন তাদের মধ্যে ইশকে রাসূল ছিল তারা তাকওয়াবান ছিল তারা মুমিন ছিল তো এই যে বিষয়গুলো শুধু মুসলমানিত্বর মধ্যে সীমাবদ্ধ নয় যদি আমি নিজেকে মুসলমান দাবি করি তাহলে আমাকে মুমিনের পর্যায়ে যেতে হবে আমাকে মুত্তাকির পর্যায়ে যেতে হবে আমার ইবাদত রিয়াজত ওই পর্যায়ে নিতে হবে যে পর্যায়ের ইবাদত রিয়াজত করে ওই সকল ব্যক্তিরা জান্নাতের অধিকারী হয়েছেন
সুবহানাল্লাহ
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন দৃষ্টান্তকারী যিনি তার ইবাদত তার তাওয়াক্কুল তার পরহেজগারিতা তার দানশীলতা সকল কিছু তার বিনয়ী তার নম্রতা তার মহত্বতা সব কিছু গুণাগুণ দ্বারা তিনি আল্লাহ রাসূলকে এমন রাজি খুশি করেছেন আল্লাহ রাসূল তাকে রাজি খুশি হয়ে তার উপর রাজি খুশি হয়েছেন তাকে দুনিয়ার মধ্যে জান্নাতের অধিকারী করে দিয়েছেন জান্নাতের ঘোষণা দিয়েছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয় যে আল্লাহ রাসূল তো দুনিয়াবাসীদের মধ্যে যাদেরকে পছন্দ করেন জান্নাতের ঘোষণা দিয়ে দেন আচ্ছা সাকির ভাই যখন আমরা বন্ধু মহলে চলি অথবা সমাজের মধ্যে একে অপরের সাথে আমরা উঠা বসা করি যখন আপনার সম্পর্কে একটা মানুষ বলে আপনার বন্ধু ভালো দিক তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো ভালো দিক
আছে
যেটা তার মধ্যে পরিলক্ষিত হয়েছে তার দৃষ্টিগোচর হয়েছে এমনি এমনিতে মানুষ আপনার সুনাম করে না
সুনাম করবে না
খুব সুনাম করার মানুষ কম পাবেন আপনার সমাজের মধ্যে আপনার দোষ ধরার
হ্যাঁ একে অপরের সুনাম করাটা সমাজের মধ্যে খুব কম আছে
খুব কম আছে
দোষ ধরা কিন্তু প্রতি ব্যক্তির দোষ
প্রতি ব্যক্তির দোষ আমাদের একবারে আমাদের নিয়মিত চর্চা যেটাকে বলা যায় তো একে তো আমরা মনে করি যে হ্যাঁ আল্লাহ রাসূল পছন্দ করেছেন তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের ঘোষণা তো দিয়েছেন সাহাবায়ে কেরাম তাকে কিভাবে দেখেছেন যদি আমরা দেখি কিতাবের মধ্যে হযরত জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সাক্ষ্য দিচ্ছেন যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি, এবার আমাদের কাছ থেকে শোনো আমরা কি বলি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে।
সুবহানাল্লাহ।
উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তি যিনি সারাদিন রোজা রাখত, যিনি দিনে রাতের প্রথম অংশে একটু আরাম করতেন এবং সারা রাত ইবাদত করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে তার সহযোগী সাহাবী বলতেছেন, হযরত মাসরুর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তিনি বলতেছেন যখন আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যিনি শহীদ করেছিলেন, যে দুর্ভাগা, হ্যাঁ, যে আল্লাহ রাসূলের দুশমন, যে শহীদকারী যে ছিল, ওই ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হলো হযরত মাসরুর রাদিয়াল্লাহু আনহুর, তখন তিনি বলতে লাগলেন, তুমি কি জানো তুমি কাকে শহীদ করেছো? যে সারা রাত জেগে ইবাদত করতো, যে দিনের বেলা সারা দিন রোজা রাখতো, যার খেদমত দিন ইসলামের জন্য হয়েছে, তুমি ওই ব্যক্তিকেই শহীদ করেছো। তো এই যে সাহাবায়ে কেরামের মুখ জবান থেকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর যে প্রশংসা, এটাই তো অনেক বড় বিষয়। তো কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, এটা তো মানে একটা মানে বিশাল ব্যাপার। আল্লাহ রাসূল উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে বলেছেন, যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর বিষয়ে ইবনে আসাকির যে কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে আমার, আর আমি উসমান রাদিয়াল্লাহু আনহুর, মানে একে অপরের সাথে মিশিয়ে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমানের, উসমান আমার,
আমার
কত বড় কথা।
এখানে নূর হোসেন ভাই,
জি,
সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে মিল মহব্বতটা কেমন ছিল এটাও একটু দেখা দরকার। যেহেতু আপনি উসমান গনির ব্যাপারে দুইজন সাহাবীর কি দিলেন এখানে, নিজের অভিমত এখানে
প্রকাশ
করেছেন সাহাবায়ে কেরাম, এই দুইজনের আরো অনেক অন্যান্য সাহাবীদের তো পাওয়া যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর বাণী রেখে গেছেন উসমান গনির ব্যাপারে, ফারুক আজম, আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন এই যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা কিন্তু এক ছিলেন, ভাই ভাই ছিলেন,
তাদের বাক্যতেই বোঝা যায়, তাদের কথার মাধ্যমে বোঝা যায় তারা কতটা মিল মহব্বত ছিল তাদের মধ্যে।
এখানে আরো কি পাওয়া যায় হাদিস মুবারাকার মধ্যে নূর হোসেন ভাই, যখন আল্লাহ রাসূলের কাছে সিদ্দিক আকবর আসতেন না, এসে উসমান গনির ব্যাপারে বলতেন, উসমান গনি না রোজা রেখেছে, ইবাদত করতেছে, আজকে এত টাকা ইসলামের জন্য দান সৎকার করেছে। আবার যখন উসমান গনি আসতো রসুলের দরবার, এসে বলতো, ব্যাপারে আব্দুল কাদের জিলানি বলেন, একজন সাহাবায়ে কেরামের যে সওয়ারি ছিল ঘোড়া বা উট, এই ঘোড়া যখন দৌড়ায় তাদের পায়ের ধুলি, ঘোড়ার পায়ের ধুলির একটা যে বিন্দু পরিমাণ বালুকণা আছে না, ওই বিন্দু বালু কণা পরিমাণও আমি আব্দুল কাদের জিলানির যোগ্যতা নেই। আব্দুল কাদের জিলানি যিনি পীরদের পীর, তিনি বলেন এই কথা। আর বর্তমান জমানায় এসে আমি এমন এক ব্যক্তি যার মুখে নেই দাড়ি, আমি এমন এক ব্যক্তি যার নেই নামাজ, আমি এমন এক ব্যক্তি যার নেই হালাল খাবারের চিন্তা ভাবনা, এমন এক ব্যক্তি আমি আমার নিজের বাবা মাকে পরিচয় দিই না, জিজ্ঞাসা করি না, খাওয়াই না, এমন ব্যক্তি এসেও সেই সোনালি যুগের ব্যক্তিদের উপরে আঙ্গুল তোলে, এর দোষ, এর দোষ, এর দোষ। আল্লাহ তাআলা হেফাজত করুক। যারা বুঝনেওয়ালা ব্যক্তি বুঝে গেছেন, তো আমরা যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথা এমন না বলি যাদের শান ও মান ছোট হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন আমরা অধ্যয়ন করি, মনে করি কি সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। যখন সিদ্দিকে আকবরের জীবনী আমরা পড়ি, তখন দেখি সাহাবায়ে কেরামের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন। আবার যদি ফারুকে আজমের জীবনী পড়ি, তখন দেখা যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কি ফারুকে আজমকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এক একজন সাহাবা এক একজন কি আছেন,
মর্যাদা
আছেন এক এক নিজ নিজ জায়গাতে। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে যখন কথা বলি, প্রশংসামূলক কথা বলি, তাদের ইবাদত গুলো তুলে ধরি, তাদের খোদা ভীতি গুলো আমরা তুলে ধরি, ইশকে রসুল গুলো তুলে ধরি, তাদের দান সৎকার গুলো আমরা নিজের জবান থেকে এগুলো প্রশংসা করি, যাতে করে এমন কথা না বলি যার মাধ্যমে সাহাবায়ে কেরামের সম্মানহানি হয়, এমন কথা না বলা,
এমন কথা না বলি যার মাধ্যমে আমার ঈমান চলে যায়।
ঈমান তো চলে যাবে।
আফসোসের বিষয় হচ্ছে যে আজকে আমরা ঈমান সুরক্ষার বিষয়ে চিন্তিত না। আজকে আমি ইবাদত করতেছি কিন্তু আফসোস, আজকে আমি আমার সামান্য ন্যূনতম দিনের জ্ঞান নেই কিন্তু আমি সাহাবায়ে কেরামের ভুল ধরার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, এক সাহাবীর প্রশংসা করতে গিয়ে আমি আরেক সাহাবীকে খাটো করে দিচ্ছি। হ্যাঁ,
অনেক দুঃখ বিষয়,
আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে শাইখে তরিকাত আমির সুন্নাত এই এই জামানার মধ্যে, এই ফিতনা ফাসাদের যুগের মধ্যে আমাদের অনেক বড় এহসান করেছে,
এহসান করেছে,
একটা স্লোগান দিয়ে দিয়েছেন আমাদেরকে, নবীর সকল সাহাবি
জান্নাতি জান্নাতি।
এটা ইমানের একটি স্লোগান,
জি জি,
এটি কোনো সামান্যতম স্লোগান না, এই স্লোগানের সাথে ইমান সম্পৃক্ত রয়েছে।
আর আমির আলী সুন্নাত দামত বরকাতুল আলিয়ার পবিত্র জবান থেকে যেটা বের হয় আজকে এই স্লোগান, নবীর সকল সাহাবি সকল আহলে সুন্নাত মেনে নিয়েছেন এবং সবাই সব জায়গাতে নিজের জায়গা থেকে এই স্লোগান দিচ্ছেন, নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি। তো আমি এখানে বলি, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে দূর বিদেশে থাকে বা প্রবাসে থাকে বা শহরে থাকে, আর তার জন্মস্থান গ্রামে, বাবা মা চাচা আত্মীয় স্বজন যারা গ্রামে থাকে, এদের জন্য উদাহরণ দিই আমি। এটা হঠাৎ করে ছয় মাস বছর পরে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে শুনতেছি বাবার সাথে চাচার সাথে দ্বন্দ্ব হয়েছে, ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে বাড়িতে গিয়ে এই দ্বন্দ্বের দিকে না তাকিয়ে চাচার সম্মান চাচাকে দিবে, বাবার সম্মান বাবাকে দিবে। ভাই ভাই ঝগড়া লেগেছে বা দ্বন্দ্ব হয়েছে, আজ না হয় কাল তারা মিশে যাবে। ভাইয়ের ভাইয়ের দ্বন্দ্ব কতদিন থাকে? মিশে যাবে। আমি দূর থেকে বাড়িতে গেলাম, বাড়িতে আমার উচিত, আমার দায়িত্ব চাচাকে চাচার সম্মান দেওয়া, বাবাকে বাবার সম্মান দেওয়া। তারা ভাই ভাই লেগেছে তাই বলে চাচাকে আমি গালমন্দ করব, ধমক দিব, রাস্তায় পেলে দেখে নিব, এমনটা করব। আমি যখন বাড়ি থেকে ফিরে আসলাম, চলে আসলাম, ভাই ভাই তো মিলে গেছে, চাচার অন্তরে কিন্তু আমার ব্যাপারে দুঃখটা থেকে গেছে। ভাতিজা এসে আমাকে এমন ধরনের কথাগুলো বলেছিল, ভাই ভাই তো মিশে গেছে, এক ভাই আর ভাইকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনি আপনি তো রয়ে গেলেন। তো বুদ্ধিমান তো ওই ব্যক্তি, তাদের মধ্যে যা কিছু হয়েছে তারা ভাই ভাই, তারা তো মিশে গেছে, তারা তো মীমাংসা করে নিয়েছে, শেষ জমানায় এসে আমি আর আপনি আখেরাতকে নষ্ট করছি, ইমানকে নষ্ট করছি, এটা আফসোসের বড় বিষয়। দর্শক আমরা যেন স্মরণ রাখি, কখনোই যে সাহাবি হোক, হোক আমিরে মুয়াবিয়া আর হোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোক সিদ্দিকে আকবর, হোক ওসমানে গনি, কারো ব্যাপারে যেন আমরা এমন কোন শব্দ না
বলি। আমরা যে সাহাবায়ে কেরামের বিষয় বলছি, কাল কিয়ামতের ময়দানে সেই সাহাবায়ে কেরাম উম্মতদেরকে
শাফাত করবে।
তা আমি আপনি সেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলছি, কাল আফসোস নেকির কারণে জান্নাতের দিকে যেতে পারবো না, নেকির অভাবের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। যদি আজকে আমি প্রত্যেক সাহাবিকে ভালোবাসি, তাহলে কাল কিয়ামতের ময়দানে হইতে পারে যে ওই সেই সাহাবি ভালোবাসার কারণে আমাকে শাফাত করে দেবে। তো সেই শাফাতের অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কিয়ামতের দিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70,000 এমন ব্যক্তি বিনা হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। কত বড় সুসংবাদ, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 70,000 ব্যক্তিকে জান্নাতে দিবেন, সুপারিশ করবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, যাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছিল কি জাহান্নাম। তা আমি যদি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, মহাব্বত করি, তাকে অনুসরণ করি, তাহলে কাল আমারও সৌভাগ্য অর্জন হবে যে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শাফাত, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে জান্নাতে প্রত্যেক নবী একজন বন্ধু থাকবে, আর আমার জান্নাতের বন্ধু হচ্ছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা
আনহু। আল্লাহ তাআলা
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতে নিজের বন্ধু হিসেবে দাবি করেছেন, কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল মানুষ হলো হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা।
যার লজ্জার ব্যাপারে ফেরেশতা কেরাম
তারাও লজ্জাবোধ করতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা লজ্জাবোধ করতেন আসতে, যে এমন লজ্জার পরি, ওই যে আমি বললাম না কামিলুল হায়া ওয়াল ঈমান, যে লজ্জা ঈমানের পরিপূর্ণতা যার মধ্যে ছিল।
সুবহানাল্লাহ।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যারা আমরা মাযাল্লাহ লজ্জার বিষয়টা হাত ধুয়ে বসেছি, লজ্জার থেকে আমরা একেবারেই সরে গিয়েছি, যারা আমরা এক বাক্যে বলি লজ্জা হতেছে নারীর ভূষণ, পুরুষ যারা আমরা লজ্জাকে এখন আর কোনো পাত্তাই দেই না, আফসোসের বিষয়তে তাদের জন্য শিক্ষা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, যিনি পুরুষ হওয়া সত্ত্বেও তিনি এই প্রসিদ্ধতা অর্জন করেছেন যে তিনি হতেছেন লজ্জার ইমানের পরিপূর্ণতার। আজকে আমি পুরুষ হয়ে লজ্জার বিষয়কে আমি কি প্রাধান্য দেই না, মাযাল্লাহ আমি আজকে নিজের সতর্কে পর্যন্ত ঢাকি না, লজ্জা আমার মধ্যে নেই, এটাকে আমি স্ট্যান্ডার্ড মনে করছি। আফসোসের বিষয় হতেছে আজকে আমি যেইখানে যেইভাবে আমি আমার কথাকে জবানকে তলোয়ারের মতো আমি চালিয়ে দিচ্ছি, আমি আমার জবানের মধ্যে লজ্জা আনতেছি না, আমি আমার চোখের দৃষ্টির মধ্যে লজ্জা আনছি না, যেখানে যা ইচ্ছা দেখিয়ে ফেলতেছি, যেখানে যা ইচ্ছা আমি করে ফেলতেছি, এখানে আমার লজ্জার বিষয়টা আসতেছে না। লজ্জা কি শুধু কি মুখ ঢেকে রাখার লজ্জা? না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের লজ্জা রয়েছে। এটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখায়। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর এমন লজ্জা ছিল যে তিনি যখন গোসল করতে যেতেন, তিনি এমন বর্ণনা নিজে বর্ণনা করেন যে আমি কখনো আমার নিজের লজ্জাস্থানের দিকে তাকাইনি, আমি যেই হাত দিয়ে আমার নবীর কাছে বায়াত হয়েছি সেই হাত আমি কখনো আমার লজ্জাস্থানে লাগাইনি। তো কেমন তার মধ্যে লজ্জাশীলতা ছিল, বিনয়তা ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওই ব্যক্তি যার তাওয়াক্কুলের যদি আমরা দেখি একবার মদিনা শরীফের মধ্যে এরকম রেওয়াত এসেছে ঘটনা, মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, এমন দুর্ভিক্ষ দেখা দিল যে খুব অবস্থা খারাপ, শোচনীয় অবস্থা, যারা গরিব শ্রেণীর ছিল তাদের জন্য বাঁচা বড় দায় হয়ে গিয়েছিল। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু অন্যতম ব্যবসায়ী ছিলেন একজন,
জি,
ব্যবসায়ীদের মধ্যে। তিনি তখন আপনার বাহিরের দেশে যখন মিশরের এবং অন্য অন্য কান্ট্রির সাথে তার ব্যবসা যে সংযোগ ছিল, তিনি তখন কি করলেন, 100 উট পাঠালেন দুর্ভিক্ষর সময়, এই 100 উট বোঝাই করে যাতে খাবার নিয়ে আসা হয়। যখন 100 উট বোঝাই করে খাবার নিয়ে আসলো মদিনা শরীফের মধ্যে, তখন যারা ব্যবসায়ী ছিল মদিনা শরীফের অন্যান্য ব্যবসায়ী, তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির হলেন। কেন হাজির হলেন? তারা এই জন্য হাজির হলেন, তাকে অফার করলেন যে আপনি যে মাল বোঝাই করে এনেছেন 100 উট, এগুলো আপনাকে আমরা দ্বিগুণ দাম দিব, এটা আপনার আমাদের কাছে দিয়ে দেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি এর থেকে বেশি দাম পেয়েছি। তো তখন ব্যবসায়ীরা চিন্তা করতে লাগলো, তাহলে তো এবার তো বাড়াতে হবে, যেহেতু তিনি পেয়ে গিয়েছেন। তাহলে বললো যে আপনার, আমরা আপনাকে 3 গুণ দিব, আপনার যে 100 উট বোঝাই রয়েছে যে মালামাল
আর
খাদ্য সামগ্রী, আমরা আরো 3 গুণ বাড়িয়ে দিব।
আহা,
তো বললো না, আমি এর থেকে আরো বেশি চুক্তি হয়েছে আমার সাথে।
আল্লাহ আল্লাহ।
তখন তারা ব্যবসায় চিন্তা করলো আরো বাড়াতে হবে। তখন তারা যেতে যেতে 5 গুণের উপর তারা চলে গেল যে আমরা 5 গুণের উপর আপনাকে দিব।
কিন্তু ওসমান গনির সাথে তো
তখন ওসমান গনির সাথে তারা বলতেছেন যে আমার সাথে আরো অফার আছে, আমাকে আরো এর বেশি দেওয়া হবে। তখন ব্যবসায়ীরা অবাক হয়ে গেল যে মদিনা শরীফের মধ্যে আর কে আছে ব্যবসায়ী, আমরা ছাড়া, আমরাই তো মূল ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তো আর কে আছে? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুখ খুললেন যে তোমাদের তো আজকে 2 গুণ 3 গুণ 5 গুণ, কিন্তু আমার মালিক আমাকে ওয়াদা করেছেন আমাকে 10 গুণ দিবে।
সুবহানাল্লাহ,
কেমন তাওয়াক্কুল! আরে এখনো কিন্তু লেনদেন হয়নি, মালিক 10 গুণ দেয়নি তাকে, তো তার তাওয়াক্কুল হতেছে আমি যখন আল্লাহর রাস্তায় এটা দান করব, 100 উট বোঝাইকৃত মাল, আল্লাহ তাআলা এটা 10 গুণ আমাকে দিবে, আর যেটা দেওয়ার সামর্থ্য তোমরা রাখো না।
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ঘোষণা করেছেন 10 গুণ দিবেন, চাইলে আল্লাহ
আরো বাড়িয়ে দিবে,
বাড়িয়ে দিতে পারেন।
আল্লাহ তাআলা রহমান, দয়া, আল্লাহ তাআলা অসীম।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা শুনছিলাম আলোচনা, আরো শুনবো, কিছু কল নেই দর্শকের, এরপর দর্শকের প্যাকেজও দেখাবো ইনশাআল্লাহ। যদি দর্শকের কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ ইসতাউল ইসলাম নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমি একটি নাতের রাসূল শোনার জন্য আরজ করছি, হাসবি রব্বি, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় হয়ে আলেম হতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, আলেমের দ্বীন হিসাবে জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই হতে পারবেন। পরবর্তী কল দেন।
আমার নাম সাদিয়া বিন শিফা, আমি পঞ্চগড় কামাতলা থেকে বলছি। আমি এখন রহমতুল্লাহ প্রধান সামনে থেকে ভালো লাগে। আমি একটি নাচ শুনে নাচি হলো কাল লাগে যা কান্দর এমন কাল লাগে যা বান্দর।
জি জি, সোহেবের কাজ চলে আসছে, কাল লাগিয়া কান্দর এমন কাল লাগিয়া বান্দর শুনবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ ফরজ আলী, উজনাইদা জেলা, খুলনা বিভাগ। আমি একটি গজল শুনতে চাই।
খুলনা থেকে আপনি আমাদেরকে কল করেছেন, একটি গজল শুনতে চেয়েছেন, শোনাবো সাথে সাথে। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জাইনুল আবেদিন, রাজশাহী থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
ইনশাআল্লাহ তাআলা, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে শোনাবো। পরবর্তী কল।
আমি মোহাম্মদ সুবাস কারি বলতেছি, রংপুর দিয়া। আমি প্রোগ্রাম দেখতেছিলাম মাদ্রিদ চ্যানেলে, একটা নাস্তা কল শুনতে চাই,
আমাদেরকে
কল করেছেন মাত্র যাত্রা বাড়ি, বেশি দূরে নয়,
কাছাকাছি
থেকে আমাদেরকে কল করেছেন মাশাআল্লাহ। ফয়জানে মদিনাতে আসতে বলেন আপনার বাবাকে, আপনার ভাইয়াকে, যারা আছে ঘরের মধ্যে, সাপ্তাহিক ইজতেমার দাওয়াত দিয়ে দেন। আপনার নাতে রসুল শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। আপনার ঘরের মানুষকে, যারা পুরুষ আছে, তাদেরকে আপনি দাওয়াত দিন যেন ফয়জানে মদিনাতে সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করে। কিছু এসএমএসও আসছে। ফটিকসারি থেকে একজন আমাদেরকে এসএমএস করলেন, তিনি বললেন, মুর্শিদ, আমার আত্মার এই মানকাবারটি শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। আর একজন বললেন, আমি রংপুর থেকে বলছিলাম, আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, আপনারা আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতার জন্য একটি প্যাকেজ আমরা প্রতিদিন রাখি অনুষ্ঠানে, দর্শকের অভিমত দাওয়াতি ইসলামী এবং মাদানী চ্যানেল সম্পর্কে। এই প্যাকেজটিও আপনাদেরকে এখন দেখাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা নাতে রসুল শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে ভিডিও প্যাকেজটি দেখিয়ে দিন।
আমি সিলেটের ব্লুবার্ড কলেজের একজন স্টুডেন্ট। আমি এসে দেখলাম যে দাওয়াত ইসলামের একটি কাফেলা এখানে চলতেছে, তাই আমিও তাদের সাথে অংশগ্রহণ করলাম এবং তাদের সাথে এই তিন দিন কাটানোর পরে অনেক কিছু তাদের কাছ থেকে শিখতে পারলাম। আমরা সঠিকভাবে নামাজের নিয়মটা জানতাম না, কিন্তু তাদের কাছে আসার পরে নামাজের নিয়ম এবং সঠিকভাবে উযু করার নিয়ম আমরা তাদের কাছ থেকে শিখতে পেরেছি। এর পাশাপাশি আমরা প্রতিদিন বিকালে অন্যকে নামাজের জন্য আগ্রহী করতে, উৎসাহিত করতে বাহিরে গিয়েছি এবং তার মাধ্যমে আমরা মানুষকে নামাজের প্রতি উৎসাহিত করে তাদেরকে মসজিদে আনতে সক্ষম হয়েছি এবং এর মাধ্যমে আমরা অনেক সওয়াব হাসিল করেছি। আলহামদুলিল্লাহ, সকলকে আল্লাহ তাআলা এইভাবে সওয়াব হাসিল করার তৌফিক দান করুন, আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন কলেজ স্টুডেন্ট আপনারা শুনতে পেলেন কি সিলেটের একটি কলেজের, তিনি অধ্যয়নরত অবস্থায় আছেন, সে নেকির দাওয়াত দেওয়ার কিছু চেষ্টা করলেন এবং নিজের অভিমত, নিজের মনের কিছু ভাব প্রকাশ করার চেষ্টা করলেন যতটুকু সম্ভব, সে চেষ্টা করেছেন নিজের থেকে যে আমি তিন দিনের মাদানী কাফেলায় আসলাম আর এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি, বিশেষ করে নামাজ, ওযু, গোসল, এই বিষয়গুলো ইসলাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। একজন ব্যক্তি হলো আমি কাউকে দেখে নামাজ পড়তেছি, আর একটা হলো আমি শিখে নামাজ পড়তেছি, দুইটার মধ্যে অনেক ব্যবধান আছে। আপনি কাউকে দেখে নামাজ পড়বেন আর নিজে শিখে নামাজ পড়বেন, এর মধ্যে স্বাদ ভিন্ন।
আজকে জাকির ভাই, মা বাবারা খুব যত্নশীল ছেলে মেয়েদেরকে শিখানোর জন্য, শিখানোর বিষয়ে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে শিখানোটা যেটা প্রাধান্য তারা বেশি দিচ্ছে সেটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা। এটা কোনো আমি বলতেছি না যে নেগেটিভ না, এটা প্রয়োজন আছে,
প্রয়োজন।
আজকে যে শিক্ষার্থী ইসলামী ভাই, যিনি আমাদের কবিমত প্রকাশ করলেন মাদানী ছিলেন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে, তিনি বললেন তিনি মাদানী কাফেলায় সফর করেছেন, নামাজ পড়েছেন এবং তিনি নামাজের জন্য বাহিরে দাওয়াত দিতে গিয়েছেন এবং তাদেরকে নামাজ পড়াতে সক্ষম হয়েছেন। তো তিনি কত সুন্দর করে বলছেন যে একে তো নামাজ নিজেও পড়েছেন, আবার নামাজ পড়িয়েছেন, এরপর দাওয়াতও দিয়েছেন, এরপর কি তিনি অনেক কিছু শিখেছেন, ওযু শিখেছেন সেটাও বললেন। এখন এই যে বিষয়টা যে শিক্ষা, আমাদের যে মূল শিক্ষা, ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ফরজে আইন শিক্ষা, এইগুলো থেকে আজকে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী তারা অনেক দূরে সরে গিয়েছে। আজকে মা বাবা এতটা প্রাধান্য দিয়েছে দুনিয়াবি শিক্ষার জন্য, তারা ভুলেই গিয়েছে তার ইসলামিক শিক্ষার বিষয়ে। আলহামদুলিল্লাহ, যেহেতু নেকির দাওয়াতের একটা সৌভাগ্য হয় মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের নেকির দাওয়াত দেওয়া, তো যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের দাওয়াত ইসলামী একটা বিশাল বড় সুযোগ করে দিয়েছে, আলাদা একটা বিভাগ করে শেখ তরিকা তানবিহুল সুন্নাত চেষ্টা করেছেন, চেষ্টা করছেন, তিনি চেষ্টা করছেন যে প্রতিটা শ্রেণীর লোক তাদের মতো করে তাদেরকে বোঝানো যায়। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে যাতে সহজ করে ইসলাম শিক্ষা দেওয়া যায়, ফরজে আইন শিক্ষা দেওয়া যায়, এই জন্য আলাদা একটা বিভাগ করা হয়েছে যেটা হচ্ছে শিক্ষা বিভাগ, যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থী আজকে আমাদের শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মধ্যে যতগুলো আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ ইউনিভার্সিটি কলেজ রয়েছে এর মধ্যে আমাদের দাওয়াত ইসলামী কাজ করছে শিক্ষা বিভাগ নিয়ে। আপনারা আলহামদুলিল্লাহ দেখতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে শিক্ষা বিভাগ কীরকম কাজ করছে। আজকে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ তারা বিভিন্ন সেমিনার করছে, আলহামদুলিল্লাহ তাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে। আসতেছে সামনে মাহে রমজান, 30 দিনের ইতিকাফ, দাওয়াত ইসলামের বিশেষ আয়োজন, যেটা আলহামদুলিল্লাহ বিরল, অন্য কোনো সংগঠন বলেন, ইসলামিক সংগঠন বলেন, অন্য কোনো ব্যবস্থাপনা বলেন, যেটাই বলেন, এরকম ব্যবস্থাপনা কেউ দেখে না, যেটা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আয়োজন করে, সেটা হচ্ছে 30 দিনের রমজানের ইতিকাফ। তো আমি বলবো যারা আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী, যারা দর্শক শ্রোতা রয়েছেন মাদানী চ্যানেলের, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, তাদেরকে আমি দাওয়াত দিব এটাই যে আসতেছে মাহে রমজান, পুরো এক মাস আলহামদুলিল্লাহ ইবাদতের মৌসুম বলা হয় যাকে, যার জন্য আলহামদুলিল্লাহ মুমিন যারা বিশেষ করে, হ্যাঁ, আশিকে রসুল যারা, তারা আগ্রহ নিয়ে থাকে, এটা প্রতিটা মুসলমান এটা আগ্রহ রাখে যে গুণা বহুত করে ফেলেছি, গুণা অনেক সংগঠিত হয়েছে, রমজান আসতেছে, একটু গুণা এবার ছেড়ে দিব, এবার ইবাদতকে ধরবো, আল্লাহকে রাজি খুশি করবো, তওবা করে নিব, হ্যাঁ, আল্লাহকে রাজি খুশি করে ইবাদতকে বাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ এই যে আপনার আমার যে নিয়ত সেটা কিন্তু বাস্তবায়িত হয় অনেকটা হয় না। কেন হয় না? ওই যে সেই পরিবেশগত কারণে আমরা আবার আটকে পড়ি, আবার সেই বন্ধুর বেড়াজালে আমরা পড়িয়ে যাই, আবার সেই সময় অতিবাহিত করার জন্য আড্ডার মধ্যে পড়ে যাই, কিন্তু নিয়ত কিন্তু আমার সুন্দর থাকে যে আমি ইবাদত করবো, তাহাজ্জুদ পড়বো, কিন্তু আবার সেই ঘুম আমাকে দেয় না অভ্যাসগত কারণে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ব্যবস্থাপনা আপনার নিয়তকে অটল থাকার জন্য, নিয়তকে মজবুত রাখার জন্য আলহামদুলিল্লাহ এক মাসের নফল ইতিকাফ, এমনিতে তো 10 দিন ইতিকাফ রয়েছে আলহামদুলিল্লাহ শেষ 10 দিন। আমি আপনাদেরকে বলবো, আপনি যে জেলায় রয়েছেন, যে এলাকার মধ্যে রয়েছেন, দাওয়াত ইসলামের মুবাল্লিগদের সাথে যোগাযোগ করেন, এরপরে ইতিকাফের মধ্যে আপনারা সফর করেন
ইনশাআল্লাহ তাআলা। যারাই চেষ্টা নিয়ত করছি কি আমরা ইতিকাফ করব, আপনার নিজ জিম্মাদারের কাছে নিজের নাম ঠিকানা লিখে দিন আর নিজ মানসিকভাবে প্রস্তুতি নিন কি আমি ইনশাআল্লাহ তাআলা এক মাসের ইতিকাফ করব। আমাদের থেকে 2020 সাল চলে গেছে, কোনো কাজে কিন্তু আসেনি, তো আমরা একটা মাস কোরবানি দিই আরও, আমরা ইতেকাফ করি, যাতে করে ইলমে দিন শিখতে পারি, কিছু অর্জন করতে পারি, নিজের নামাজ ইবাদতকে আমরা সঠিক করতে পারি। আমরা নাতে রসুল শুনবো, যেহেতু অনেকগুলো কল SMS এর মাধ্যমে অনুরোধ এসেছিল, নাতে রসুল শুনি। আর যদি সম্ভব হয় শেষে শোয়েব ভাই আমাদেরকে আবার এলো রমজান, আবার এলো রমজান এই কালাম যদি সম্ভব হয় শোনাবেন, বাকি অনুরোধের কালামগুলো শুনিয়ে দিন।
حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله طاب طاري مصطفى إسلام پیلو এ ধরা পড়ল ধর্ম হিনেরালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে সাহাবা সাহাবা আমাদের সাহাবা মোদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জানো প্রাণ হতে প্রিয় সাহাবা দোজাহান হবে না কেন যে দিবানা দোজাহান হবে না কেন যে দিবানা আকাশে উজ্জ্বল তারকা সাহাবা আকাশে উজ্জ্বল তারকা সাহাবা সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহি সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহি সকল ফুলের হলেন সুন্দর যো সাহাবা সকল ফুলের হলেন সুন্দর যো সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জানো প্রাণ হতে প্রিয়
মেয়েদের জন্য কি আলাদাভাবে কোনো ব্যবস্থা আছে কি যে ইসলামী বোনদের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে সময় সময় কোর্স করানো হয় থাকে তিন দিনের, তো যখনই কোর্স করানো হয় আপনি যোগাযোগ রাখেন ইসলামী বোনদের জিম্মাদারের সাথে, এরপর ইনশাআল্লাহ তাআলা খবর পেয়ে যাবেন, সংবাদ পেয়ে যাবেন বা ডেট জেনে আপনি ওই মোতাবেক অংশগ্রহণ করেন। কোথা থেকে আপনি কমেন্টস করছেন তা তো আমি জানি না, তবে রাজশাহীতে, রংপুরে, ঢাকাতে, চট্টগ্রামে, কুমিল্লা, সিলেটে সব সিটিতেই ইসলামী বোনদের তিন দিনের কোর্স হয় থাকে। যখনই এরকমের কোর্স হয় অংশগ্রহণ করবেন। আর ইসলামী বোনদের মাদানী কাজও হয়, ইসলামী বোনদের মাদানী কাজ রয়েছে তাদের মধ্যেই, শরিয়তের যেভাবে হুকুম রয়েছে সেভাবেই তারা মাদানী কাজগুলো করছে, আপনি অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য যোগাযোগ করতে হবে, কল সেন্টারে কল দিয়ে ইসলামী বোনদের জিম্মাদারদের নাম্বার নিয়ে নেন, এরপর তাদের সাথে যোগাযোগ করুন। এরপরে আশিক ভাই আমাদের সাথে আছেন, শাহ আলম ভাই অনেক সময় তাদের কমেন্ট করছেন, একজনে দেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি বগুড়া থেকে বলছি, এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে মাশাআল্লাহ। এরপরে আরেকজন আমাদের সাথে আছেন, তিনি বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তিনি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে বলছেন। আরেকজন আছেন নুরুল মোস্তফা মানিক আত্তারি ভাই, আমাদের অনুষ্ঠান দেখছেন। এরপরে সুমন আশরাফি ভাই মোহাম্মদপুর থেকে আমাদের সাথে আছেন, সুক্রিয়া সাথে থাকার জন্য। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে কত সুন্দর হাদিসে মোবারকা ইরশাদ করেছেন, তাদেরকে ভালো শিক্ষা দেওয়া এবং ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া আর ওই সকল বাবার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এত কিছু শোনার পরেও বাবা না নিজে গুরুত্ব দেয় না মেয়েরা গুরুত্ব দেয়, পর্দাহীনতাভাবে চলাফেরা করে এবং সঠিক পথ না চেনার কারণে হয়তো বা তাদের আখেরাত নষ্ট করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্দর হাদিসে মোবারকা রয়েছে মেয়ে সন্তানের জন্য, আল্লাহ তাআলা সকল বাবাকে তার মেয়ের প্রতি, সন্তানের প্রতি আরও বেশি বোঝার এবং সন্তানকে ঠিকমতো লালন পালন করার শিক্ষা প্রদান করার তৌফিক দিক। শাকিল ভাই আমাদের সাথে আছেন, আরেকজন লিখলেন চমৎকার আলোচনা করছেন নূর হোসেন ভাই, জাকির ভাই সুপ্রিয়া ভাইয়ের সাথে থাকার জন্য। রহমতপূর্ণ প্রবাদ আমি সবসময় দেখি, আমার জন্য দোয়া করবেন, মোবারক, আপনাকে মোবারক। শাকিল আহমেদ আরেকজন আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান, সাথে থাকার জন্য ধন্যবাদ। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ফতুল্লা থেকে বলছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে আরেকজন বানসারামপুর থেকে আমাদের সাথে আছেন, আরেকজন প্রবাসী ইসলামী ভাই আমাদের সাথে আছেন, লেখলেন সুপ্রিয়া। চট্টগ্রাম খুলশি থেকে একজন লেখলেন আমাদেরকে, আতিক রাজা আত্তারি ভাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আতিক ভাই মাদানী চ্যানেলের কালামটা শুনতে চাই, মাদানী চ্যানেলের কালাম শুনতে চান তিনি, মাদানী চ্যানেলের কালাম শোনাবো একদিন একদিন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আমরা রেখেছি দুই জান্নাতের অধিকারী আর আলোচনা করছিলাম, বিভিন্ন দিক থেকেই আলোচনাগুলো শুনছি আমরা, জান্নাতের অধিকারী জান্নাতি হওয়ার জন্য কিছু আমল কাজকর্ম আমাদেরকে করতে হবে। যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে প্রায় সুরার মধ্যেই জান্নাতের ব্যাপারে আলোচনা করেছেন বা আয়াতে কারিমে ইরশাদ করেছেন। কখনো বলেছেন আল্লাহ তাআলা জান্নাত মুত্তাকিদের জন্য, আবার কখনো বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জান্নাতে ওই সকল ব্যক্তিরা প্রবেশ করবে যাদের উপরে আল্লাহ তাআলা খুশি। এরপরে অনেক সময় আবার অনেক আয়াতে পাকের মধ্যে বলেছেন জান্নাতে ওই সকল ব্যক্তিরা প্রবেশ করবে যারা ইবাদত গুজারি, যারা আল্লাহর, যাদের অন্তর আল্লাহর ভয় রয়েছে, যারা আল্লাহর রসুলকে অনুসরণ করেছে। এক একভাবে এক এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যারা যাবেন তাদের ব্যাপারে আলোচনা করেছেন। এখন আমাকে দেখতে হবে আমার মধ্যে সেই গুণগুলি আছে কিনা, সেই কাজগুলি আমার মধ্যে আছে কিনা যার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এখানে আরেকটি বিষয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারাকার মধ্যে ইরশাদ করেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আর এই আরশের ছায়ায় কারা স্থান পাবে? আসলে নূর হোসেন ভাই, যারা জান্নাতে যাবে তারা কেয়ামতের ময়দানে বুঝতে পারবে কি আমার ফয়সালা কি হবে, না আমল নামা যখন দেওয়া হবে, যখন সবাইকে কেয়ামতের ময়দানে ডাকা হবে, যখন ডাকা হবে একবার সিঙ্গাফু দেওয়া হবে সব ধ্বংস হয়ে যাবে, আবার সিঙ্গাফু দেওয়া হবে সবাইকে একত্রিত করার জন্য। তো যখন সিঙ্গাফু দেওয়া হবে একত্রিত করার জন্য, ওই সময় এক একজন ব্যক্তির উপস্থিত হওয়ার ধরন এক এক রকমের থাকবে। হাদিসে মোবারকার মধ্যে আসছে কেউ হেসরাতে হেসরাতে আসবে, কেউ হারতে হারতে আসবে, কেউ কান্না করতে করতে আসবে, কেউ ঘোড়ায় চড়ে আসবে, কেউ দৌড়িয়ে আসবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে খেতে আসবে। এক একজন ব্যক্তির আমল অনুযায়ী সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আর আমল নামা যখন তাকে পেশ করা হবে, নেও আমল নামা পরে শোনো, কাউকে ডান হাতে দেওয়া হবে আর কাউকে বাম হাতে দেওয়া হবে। যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারাও তো বুঝে যাবে যে আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে, আমল নামার মধ্যে ভালো কিছু আছে। আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা বুঝবে যে আমার আমল, তারা তখন বলবে ইস আমার আমল নামা যদি আমাকে পাঠ করে শোনানোই না হতো, অর্থাৎ আমল নামা আমাকে দেওয়াই না হতো, পৃথিবীতেই সব কিছু শেষ হয়ে যেত, এমন অনুশোচনা করবে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে। তো এই আরশের ছায়ার মধ্যে যারা স্থান লাভ করবে তাদেরকে বলা হয়েছে সাত ধরনের ব্যক্তি। অন্যান্য হাদিসে মোবারকের মধ্যে অন্যান্য আরো নামগুলো আসছে, একটি হাদিসে পাকের মধ্যে এটাও আসছে কি সাত ধরনের ব্যক্তি আরশের ছায়ায় স্থান লাভ করবে, তাদের মধ্যে ন্যায়পরায়ণ শাসক। এরপরে দ্বিতীয় নাম্বার বলা হয়েছে যৌবনে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকা ব্যক্তিদের। এক তো ন্যায়পরায়ণ ব্যক্তি, দ্বিতীয় হলো বয়সে, যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকা ব্যক্তি। আর তিন নম্বরে বলা হয়েছে যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে। আর এটাও মাদানী কাফলার এক বড় অংশ, মাদানী কাফলায় সফর করলে মসজিদে থাকা সৌভাগ্য অর্জন হয়। এরপরে বলা হয়েছে ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহ তাআলার জন্যই পরস্পর একত্র হয় এবং তার জন্যই সম্পর্ক ছিন্ন করে। ভালোবাসবো তো আল্লাহ তার রাসুলের জন্য, শত্রুতা পোষণ করবো তাও আল্লাহ তার রাসুলের জন্য। পাঁচ নম্বর বলা হয়েছে ওই ব্যক্তি যাকে কোনো বংশীয়ভাবে মর্যাদা বান করা হয়েছে এবং সে তা নিয়ে কখনো অহংকার করেনি। আর ছয় নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি এমন গোপনে ডান সৎকা করে যার ডান হাতে সৎকা করলো বাম হাত জানলো না। সাত নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার ভয়ে চক্ষুদয় থেকে অশ্রু প্রবাহিত করে। এই হাদিসে মোবারাকা যে আমরা শ্রবণ করলাম সাত ধরনের ব্যক্তি আরশের ছায়ায় স্থান লাভ করবে। আর যারা আরশের ছায়ায় স্থান লাভ করবে তারাও বুঝে যাবে কি আল্লাহ তাআলার দয়া আমার উপরে আছে। যখন সে মিজানের কাছে যাবে আর সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত হওয়া দেখবে আর সে দেখবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে সুপারিশ করছে মিজানের পাল্লায়, সে বুঝে যাবে আল্লাহ তাআলার দয়া আমার উপরে আছে, হয়তো আমি জান্নাত পাবো। যখন পুলসিরাত পার হতে যাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে যখন পুলসিরাত পার করে দেবে তখন সে বুঝবে আমার জন্য ভালো কিছু আছে। এই যে জান্নাতে যাওয়ার জন্য যে অনেকগুলো পথ আমাদেরকে অতিক্রম করতে হবে আর সেজন্য প্রস্তুতি কি আছে আমাদের কাছে? নূর হোসেন ভাই জান্নাতে তো যাবো, এখানে এটা নয় নূর হোসেন ভাই কি চলে গেলাম বললাম আর চলে গেলাম, এমনটা নয়। এর জন্য প্রস্তুতি আছে, এর জন্য তৈরি আছে, এর জন্য কাজ আছে, আমল আছে না, এভাবে করে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। আর আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছেন? এজন্যই পাঠিয়েছেন আল্লাহ তাআলা দেখবেন কার আমল কতটুকু ভালো।
দুনিয়াতে কোনো কিছু আমরা হাসিল করতে গেলে সেটাকে আমাদের পরিশ্রম করতে হবে,
পরিশ্রম করতে,
পরিশ্রম ব্যতীত কোনো কিছু অসফল অর্জন হয় না। আমাদের উচিত হবে যদি সত্যিকার অর্থে আমরা জান্নাত প্রত্যাশী থাকি, জান্নাতকে হাসিল করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তারপরেই না আমরা কাল কেয়ামতের ময়দানে ওই আশ্বস্ত নিয়ে, ওই ভরসা নিয়ে আমরা কেয়ামতের ময়দানে হাজির হতে পারবো যে আল্লাহ তাআলার দয়া, যে আলহামদুলিল্লাহ আমি দুনিয়াতে থাকা অবস্থায় ওই ইবাদত করেছি, ওই কাজ করেছি। যে ষাটটি বৈশিষ্ট্য আপনি বললেন, যে ষাটটি বৈশিষ্ট্যর অধিকারী হলে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আমাদের উচিত হবে জান্নাত প্রত্যাশার মধ্যে যাতে আমরা সীমাবদ্ধ না থাকি, জান্নাতে যাওয়ার যদি আমরা আমল আমরা করতে পারি। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যদি জীবনী থেকে আমরা অধ্যয়ন করি, জান্নাতে যাওয়ার একটি বড় উত্তম আমল হচ্ছে ইশকে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা করা। তো আল্লাহ রাসূলকে ভালোবাসা যদি আমরা করতে পারি, ওই ভালোবাসা যে ভালোবাসা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু করেছেন, আমরা শুধু শুধু মুখে যাতে ভালোবাসার দাবিদার না রাখি, যাতে করে শুধু আমরা মুখে মুখে যদি বলি না আমি আশিকে রাসূল, যে যাতে আমরা মাহফিলের মধ্যে নারা লাগাই যে আমি আশিকে রাসূল,
এটার মধ্যে যেন সীমাবদ্ধ
না থাকে, আমরা যাতে আমাদের আমলের মাধ্যমে সেটার পরিচয় দিই, যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইশকে রাসূলের প্রমাণ দিয়েছেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর যে ধনভাণ্ডার ইনার কাছে ছিল, একে তো ধনভাণ্ডার ছিল সম্পদের, কিন্তু বড় ধনভাণ্ডার ছিল ইশকে রাসূলের
মহব্বতের রাসূল,
হ্যাঁ মহব্বতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। একবার আপনার হুদায়বিয়ার সন্ধির যে সময়টা, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যখন ফারুকে আজম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় মিলে পরামর্শ সহকারে ওনাকে পাঠানো হলো যে তুমি যাও কুরাইশের কাছে যাও হুদায়বিয়ার সন্ধি নিয়ে, তখন পাঠানো হলো, তখন অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিল তার একটু ঈর্ষান্বিত হলো, এরকম যে উসমান তো সৌভাগ্যবান, তার মক্কা শরীফ যাওয়ার সৌভাগ্য হয়েছে, সে গিয়ে হয়তো বা কাবা শরীফ তাওয়াফ করে নিবে, তো যখন তারা এইভাবে আলোচনা করতে লাগলো, আল্লাহ রাসুলের কাছে এই আলোচনা পেশ করা হলো যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তো সৌভাগ্যবান, তাকে পাঠানো হয়েছে, সে তো আল্লাহর ঘর তাওয়াফ করবে, তার অন্তর প্রশান্তি হবে আল্লাহ তাআলার ঘরকে দেখে, আমরা তো দুর্ভাগ্য হয়ে গেলাম। তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন যে যতক্ষণ আমরা বন্দি ততক্ষণ উসমান আল্লাহর ঘরকে তাওয়াফ করবে না। তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ইয়া রাসুলুল্লাহ, কোন এমন একটা বিষয় আছে যেটা উসমানকে বাধা দিবে কাবা ঘরের তাওয়াফ থেকে? তখন আল্লাহ রাসুল মুখকে নূরানি জবানকে খুলে দিলেন যে আমি নবী ব্যতীত ওসমান কখনো আল্লাহর ঘরকে তাওয়াফ করবে না। সত্যিকার অর্থে যখন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ফিরত আসলেন কুরাইশ থেকে হুদাইবিয়ার সন্ধির সম্মুখীন, তখন তারা শেষ করে আসলেন, তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন তুমি তো সৌভাগ্যবান, তুমি তো আল্লাহর ঘরকে তাওয়াফ করে এসেছো, তোমার অন্তরকে না কি প্রশান্তি হয়েছে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন তোমাদের অনুমান ভুল, তোমরা মনে করছো যে আমি কাবা ঘরে গিয়ে তাওয়াফ করে এসেছি, কিন্তু শোনো, যদি আমি কিতাবের মধ্যে রেওয়াত বর্ণনা এরকম এসেছে যার খোলাসা, যদি আমি সেইখানে এক বছরও থাকতাম আমার নবীকে ব্যতীত, তাহলে আমি কাবা ঘরকে তাওয়াফ করতাম।
আল্লাহ,
কেননা আমি আমার নবীকে ব্যতীত তাওয়াফ করাটাকে সেটাকে আমি ইবাদত মনে করি না, মিষ্টতা পাই না, কেননা ইবাদতের যে মিষ্টতা, ইশকে রাসূলের যে মিষ্টতা, সেটা আমার শিরায় শিরায় রয়েছে, আমি আমার নবী ব্যতীত কিছু স্বাদ গ্রহণ করতে পারি না। আরে কে কাবাগর, কাবাগর তো কাবাগর ছিল না, আমি তো কাবাগরকে চিনেছি আমার নবীর মাধ্যমে, তো নবীর মাধ্যমে কাবাগর চিনেছি, আমি সেই নবী ব্যতীত কিভাবে তাওয়াফ করি? তো আশেক তো এমনই, কুরাইশদের কোনো প্রতিবন্ধকতা ছিল না, কোনো বাধা ছিল না যে উসমান তুমি তাওয়াফ করতে পারবে না। তাকে বলা হয়েছিল উসমান তোমার জন্য, তুমি যেহেতু চলে এসেছো তোমার জন্য খোলা রয়েছে, তুমি তাওয়াফ করো নাও। তখন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলো তোমরা কিভাবে মনে করেছো আমি তাওয়াফ করব, যে নবীর মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যে নবীর মাধ্যমে আমি এক মালিককে চিনেছি, কাবা ঘরের মতো নিয়ামত পেয়েছি, নবীদের সর্দারকে আমি পেয়েছি, সেই নবী ব্যতীত আমি তাওয়াফ করব না। ইশকে রাসূল, আলহামদুলিল্লাহ, সেই ইশকে রাসূল যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি সত্যিকার অর্থে, তাহলে আমরা জান্নাতের অধিকারী হতে পারব। আমিন
আমিন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। লাস্ট একটা কমেন্ট করি, আমাদেরকে গোলাম মোস্তফা ভাই লিখলেন কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মা ও বাবাকে নিয়ে আজকের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। মাকে তো সালাম জানাই যে মা নিজের সন্তানকে সাথে নিয়ে মাদানী চ্যানেল দেখে, তার কারণ হলো গিয়ে মা হাজার ঘর পাবেন মা সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের চ্যানেলগুলো দেখে, গুণাভরা চ্যানেলগুলো দেখে। আর যে মায়ের মধ্যে এই মনমানসিকতা আছে কি সন্তানকে সাথে বসিয়ে মাদানী চ্যানেল দেখায়, আশা রাখি আপনার সন্তান একদিন না একদিন, আশা করি এখনও আপনার বাধ্যগত সন্তান আছেন, আরও কিছু শিখবেন, মা বাবা সম্পর্কে আরও কিছু জানবেন মাদানী চ্যানেল থেকে, আর অবশ্যই সম্মান এবং কদর করবে মা বাবাকে। আরেকজন শাহিন আলম ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছেন তাও আমাদেরকে জানালেন। দর্শন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করব ইনশাআল্লাহ তাআলা।
Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika, Talal بدر علينا من ثنية البدع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جالي رحمت پیدا ہو سلام شمع بزم ہدایت پہ لاکھ ہو سلام غوثِ اعظم امام تو کا بنو کا جلوہ اے شان قدرت پیلا کو سلام ڈال دی
قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہلا کو سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام
صلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول صلی اللہ
علیہ وسلم رحمت پورن حق پربھا تمار رحمت پورن حق پربھا تمار তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।